বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 10 জানুয়ারি, 26 পৌষ এবং ফার্সি 20 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রয়োজন। প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সব পক্ষ দৃঢ় সংকল্প দেখালে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি সম্ভব বলে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হত্যা বন্ধে সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য পাসপোর্ট ভিসার স্থলে স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালু করতে ভারতকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ভারতের পাঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে জরিপ। কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে থাকবে বলে পূর্বাভাস। এবং নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে আফগানিস্তানের তালেবান সরকার। অন্তত 2500 ব্যক্তি আটক অথবা বরখাস্ত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সব পক্ষ দৃঢ় সংকল্প দেখালে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে এটি ভালো চুক্তিতে উপনীত হওয়া সম্ভব। এই মুহূর্তে আলোচনার গতি প্রকৃতি ইতিবাচক ও সামনের দিকে অগ্রসরমান বলেও তিনি মন্তব্য করেন। আবদুল্লাহিয়ান ইরানের জমেজাম চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, বৎসরের পর বৎসর ধরে তার দেশ ভিয়েনা সংলাপের দিকে তাকিয়ে থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়ার লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে ইরানের অর্থনৈতিক প্রতিনিধি দলের দায়িত্ব। আবদুল্লাহিয়ান বলেন, ইরান যুক্তিপূর্ণ অবস্থানে থেকে ভিয়েনা সংলাপ চালিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত প্রতিপক্ষের সামনে অনেক সমাধান সূত্র তুলে ধরেছে। তিনি বলেন, ইরানের প্রস্তাবগুলো অত্যন্ত স্বচ্ছ এবং প্রতিপক্ষগুলোকে বিশেষ করে পশ্চিমা দেশগুলোকে এখন আন্তরিকতা ও সদিচ্ছা প্রদর্শন করতে হবে। আবদুল্লাহিয়ান বলেন, আমি তাদেরকে বলেছি, আপনারা কাজে প্রমাণ করুন যে ইরানের ব্যাপারে আপনাদের নীতিতে পরিবর্তন এসেছে, আর সদিচ্ছা প্রমাণ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া ইরানের পাওনা অর্থ তেহরানে পৌঁছানোর ব্যবস্থা করুন আপনারা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, শত্রুদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তাদের জন্য এখন আর কোনো ভূখণ্ড নিরাপদ নয়। একই সঙ্গে তারা অসহায়, ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজকে আমরাই বিজয়ী এবং ময়দানের বাস্তবতা তাই বলছে। আজকে মুসলমানদের তলোয়ার শত্রুর বিরুদ্ধে কোষ মুক্ত হয়েছে, ফলে তাদের জন্য কোথাও আর নিরাপদ জায়গা নেই। জেনারেল সালামি বলেন, জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল আমেরিকার মুখে থাপ্পড় এবং বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে নিজেই তা দেখেছে। আইআরজিসির শীর্ষ কমান্ডার বলেন, জেনারেল সুলাইমানের মতো কোন নিরস্ত্র কমান্ডারকে আমরা হত্যা করিনি। তিনি জোর দিয়ে বলেন, জেনারেল সুলাইমানি হত্যার ক্ষেত্রে ইরান এখনও পুরোপুরি প্রতিশোধ নেয়নি, আরও বাকি আছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইরাকি ক্ষেপণাস্ত্র বিষয়ক ডকুমেন্টারির কিছু ফুটেজ চুরি করে তা ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র মজুদ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে সৌদি জোট ইয়েমেনকে অভিযুক্ত করার চেষ্টা করেছে যে হুদাইদা বন্দর নগরীকে হুথি সমর্থিত সেনারা সামরিকীকরণ করছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল গতকাল এ খবর প্রচার করেছে। এর একদিন আগে সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এক অনুষ্ঠানে ইরাকি ডকুমেন্টারির ওই ফুটেজ দেখে অভিযোগ করেন যে ইয়েমেনের সেনারা হুদাইদা বন্দর এলাকায় ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলেছে। আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্কের ওয়েবসাইটে বলা হয়েছে, 2003 সালে ইরাকে মার্কিন সামরিক আগ্রাসনের প্রথম দিকে তৈরি করা সিভিয়ার ক্লিয়ার নামের একটি ডকুমেন্টারির ফুটেজ নিয়ে সৌদি সেনা মুখপাত্র ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বলে দেখানোর চেষ্টা করেছেন। তবে ক্ষেপণাস্ত্রের সঠিক অবস্থান সম্পর্কে কিছু বলা যাবে না বলেও তিনি মন্তব্য করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য পাসপোর্ট ভিসার স্থলে স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালুর প্রস্তাব দিয়েছে ঢাকা। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব তুলে ধরেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য পাসপোর্ট ভিসার স্থলে স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালুর প্রস্তাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভারতীয় সরকার এবং সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে এ সংক্রান্ত প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আজ সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে শীতকালীন মহড়া পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকায় যারা বসবাস করেন তাদের অনেক আত্মীয় রয়েছেন দুপাশেই, ফলে বিভিন্ন উৎসবে তাদের যাতায়াত আদিকাল থেকে, কিন্তু এখন সীমান্ত আলাদা হয়েছে, পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়। ভিসা ছাড়া কেউ ভারতে গেলে তখন সেটা অবৈধ অনুপ্রবেশ বলে গণ্য হয়। এক্ষেত্রে সীমান্তবাসীদের জন্য স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালু করা গেলে অবৈধ অনুপ্রবেশ রোধ করা অনেকাংশেই সম্ভব হবে। ওদিকে রোববার ভোরে কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ি উপজেলার পাথরডুবি সীমান্ত থেকে শাকিল নামে 20 বছরের এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যাবার খবর পাওয়া গেছে। এলাকাবাসী জানিয়েছে, কুয়াশা ঢাকা ভোরে একদল গরু পাচারকারী ভারতের অভ্যন্তরে ধলবাড়ি নামক স্থানে প্রবেশ করে। এ সময় ভারতের বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করে, অন্যরা পালিয়ে ফিরলেও শাকিল বিএসএফ এর হাতে ধরা পড়ে। বিজিবি কুড়িগ্রাম 22 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম জানিয়েছেন, সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছ থেকে তারা বিষয়টি জেনেছে, বিএসএফ এর কাছে এ ব্যাপারে বার্তা পাঠানো হয়েছে, এখনো কোনো জবাব পাওয়া যায়নি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠান এখনই বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তবে যাদের ঝুঁকি বেশি তাদেরকে ঢাকায় বসে অনলাইনে ক্লাস করার পরামর্শ দিয়েছেন তিনি। করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের পর আজ এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করব না, টিকাদান কর্মসূচি জোরদার করব, স্বাস্থ্যবিধি মানা ও মনিটরিং জোরদার করব, আমরা সীমিত পরিসরে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলছে সেভাবেই চলবে, পরামর্শ কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক হবে, বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করে দেওয়া হবে, তবে আমরা মনে করছি টিকা দেয়া গেলে তার প্রয়োজন হবে না। তিনি বলেন, যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিলাম তার থেকে আমরা এখন ভালো অবস্থায় আছি, তখন কোনো টিকা ছিল না, এখন প্রায় সবাই টিকার আওতায় চলে এসেছে। ভারতের পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি বা আপ আসন প্রাপ্তির দিক থেকে এগিয়ে থাকবে বলে একটি জনমত জরিপে জানানো হয়েছে, তবে আপ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি বা আপ আসন প্রাপ্তির দিক থেকে এগিয়ে থাকবে বলে একটি জনমত জরিপে জানানো হয়েছে। আজ সোমবার এবিপি নিউজ সি ভোটার জনমত জরিপ রিপোর্টে প্রকাশ, কৃষক আন্দোলনের অন্যতম উৎসস্থল পাঞ্জাবে এবার আম আদমি পার্টি এগিয়ে থাকবে, কিন্তু অন্যদের চেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। এবিপি নিউজ সি ভোটার জরিপ অনুসারে পাঞ্জাবের দোয়াবা অঞ্চলের মোট 23টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস 7 থেকে 11টা আসন পেতে পারে, যেখানে আম আদমি পার্টির খাতায় 7 থেকে 11টি আসন যেতে পারে। অকালী দল পেতে পারে 2 থেকে 6টি আসন, অন্যদিকে বিজেপি মাত্র 1টি আসনের সীমাবদ্ধ থাকতে পারে। পাঞ্জাবের মান্ঝা অঞ্চলে মোট 25টি বিধানসভা আসন রয়েছে। সেই ভোটার জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে মান্ঝা অঞ্চল থেকে কংগ্রেস 14 থেকে 18টি আসন পেতে পারে, আম আদমি পার্টি পেতে পারে 3 থেকে 7টি আসন, অন্যদিকে অকালী দল 2 থেকে 6টি এবং বিজেপি মাত্র 1টি আসন পেতে পারে। পাঞ্জাবের মালওয়া অঞ্চল আসন সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় এলাকা, এখানে মোট 69টি আসন রয়েছে। মালওয়া অঞ্চলে কংগ্রেস 13 থেকে 17টি আসন পেতে পারে। অন্যদিকে আম আদমি পার্টি মালওয়া অঞ্চলে বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে। দলটি ওই এলাকায় 39 থেকে 43টি আসনে জয়ী হতে পারে, যেখানে অকালী দল 10 থেকে 14টি আসন পেতে পারে এবং বিজেপি মাত্র 2টি এবং অন্যরা 1টি আসন পেতে পারে। এবিপি নিউজ সি ভোটার জরিপটি 12 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে করা হয়েছিল। 117 আসন সম্বলিত পাঞ্জাবে আগামী 14 ফেব্রুয়ারি নির্বাচন হবে, ফল ঘোষণা হবে 10 মার্চ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার নিজেদের মধ্যে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত অন্তত 2,500 ব্যক্তিকে আটক অথবা বরখাস্ত করেছে। তালেবানের শীর্ষস্থানীয় কর্মকর্তা লতিফুল্লাহ হাকিমের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এখবর দিয়েছে। তালেবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান হাকিমি কাবুলে বলেছেন, তার কমিশনের কাজ শুরু হওয়ার পর থেকে পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে 2,514 তালেবান সদস্যকে বরখাস্ত অথবা আটক করা হয়েছে। অপরাধী তালেবান সদস্যদের শনাক্ত করার পদ্ধতি বর্ণনা করে লতিফুল্লাহ হাকিম বলেন, সাধারণ মানুষের অভিযোগ ও তাদের দেয়া তথ্য এবং মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অভিযোগ আমলে নিয়ে তালেবান সদস্যদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। তালেবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান বলেন, যাদেরকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের মধ্যে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশের গভর্নরও রয়েছেন। মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে আরও 4 বছরের কারাদণ্ড দিয়েছে। অবৈধভাবে ওয়াকিটকি রেখে রপ্তানি আমদানি আইন লঙ্ঘন এবং সিগন্যাল জামার বসানোর দায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে গণ অসন্তোষে উস্কানি এবং কোভিড বিধি ভাঙার অভিযোগে গত বছরের ডিসেম্বরে তাকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে অভ্যুত্থান নেতা মিন অং হাইং এর অর্ধেক সাজা ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেন, গৃহবন্দী থেকে তাকে সাজা ভোগ করতে হবে। 76 বছর বয়সী অং সান সুচির বিরুদ্ধে প্রায় 1 ডজন মামলা দায়ের করেছে সেনাশাসিত সরকার। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপথে। পরমাণু সমঝোতার সঙ্গে যুক্ত সব দেশের প্রতিনিধিরা আজও ভিয়েনায় আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সব দেশ মতপার্থক্য অনেকটাই কমে এসেছে বলে দাবি করেছেন। ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার বর্তমান অবস্থার সম্পর্কেই রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ভিয়েনার গ্র্যান্ড হোটেলে চলমান অষ্টম দফা আলোচনা গতকালও অব্যাহত ছিল। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি গতকাল শেষ বেলায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান ও পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের সমন্বয়কারী এনরিকা মোরের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে পরমাণু সমঝোতার সঙ্গে যুক্ত সব দেশের প্রতিনিধিরা আজও আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং ইরানের ব্যাংকিং, জ্বালানি ও আইন বিশেষজ্ঞরাও এ বৈঠকে অংশ নিয়েছেন। নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত অষ্টম দফার এই বৈঠকে এই প্রথম ইরান ছাড়াও রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিশেষজ্ঞরাও হাজির হয়েছেন। ভিয়েনায় উপস্থিত এসব দেশের কর্মকর্তারা চলমান আলোচনায় অগ্রগতির খবর দিয়ে বলেছেন, গত 1 মাসে বিভিন্ন বিষয়ে বিরাজমান মতপার্থক্য অনেকটাই কমে এসেছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত সংলাপের বর্তমান অবস্থা সম্পর্কে ইরানের শীর্ষ আলোচকরা জানিয়েছেন, মতপার্থক্য অনেকটাই কমে এসেছে। ভিয়েনা সংলাপে যোগদানকারী রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভও বলেছেন, সংলাপে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে এবং আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত কয়েকদিনের আলোচনায় বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, সব পক্ষ আলোচনায় অগ্রগতির খবর দিলেও এখনও চূড়ান্ত কোনো সমঝোতার খবর পাওয়া যায়নি এবং সবকিছু নির্ভর করছে মার্কিন সিদ্ধান্তের উপর। ইরান জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না এমন নিশ্চয়তা চায় তেহরান। মার্কিন টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান দলের প্রতিনিধি টেড ক্রুজ দাবি করেছেন, ইরানের সঙ্গে যে সমঝোতাই হোক না কেন তাতে সিনেটের সমর্থন লাগবে। বাইডেন যদি ইরানের সঙ্গে সমঝোতায় যায় তাহলেও আমেরিকার পরবর্তী রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ওই সমঝোতা ছিঁড়ে ফেলবেন। এ কারণে অতীতের তিক্ত অভিজ্ঞতার আলোকে আবারও আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না এমন নিশ্চয়তা চায় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ অত্যন্ত শক্ত অবস্থানে থেকে আলোচনা চালিয়ে যাবে এবং আমাদের প্রস্তাব ও স্বচ্ছ অবস্থান সবার কাছে তুলে ধরা হয়েছে। তাই আমাদের প্রতিপক্ষ প্রত্যেককেই এখন সৎ মনোভাব ও আন্তরিকতা দেখাতে হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় farstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, দৃষ্টিপাতের দ্বিতীয় অংশে আমরা নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। শিক্ষামন্ত্রী দীপুমণি জানিয়েছেন, করোনার সংক্রমণ বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠান এখনই বন্ধ হচ্ছে না। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনাক্ত রোগী এবং মৃত্যুর হার আগের চেয়ে অনেক বেড়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আজ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, করোনা পরিস্থিতির বর্তমান যা হার তাতে শিক্ষা প্রতিষ্ঠান এখনই বন্ধ করা হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম যেভাবে চলছে সেভাবে চলবে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে করণীয় ঠিক করতে গতকাল রোববার রাতে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপুমণি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। আজ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী গতরাতের বৈঠকের সিদ্ধান্তগুলো জানিয়ে বলেন,
এখন আমাদের শিক্ষার্থীদের একটা বিরাট অংশ এখন টিকার আওতায় চলে এসেছে এবং এই মাসের মধ্যে অন্তত পক্ষে এক ডোজ টিকা সকলেরই হয়ে যাবে। সেই পরিস্থিতিতে আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি যে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আমরা করব না, এবং যেভাবে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল ঠিক সেইভাবেই চলবে, এবং আমরা পর্যালোচনা করতে থাকব পরিস্থিতি। যদি আমাদের কাছে মনে হয় যে কোনো সময় বন্ধ করে দেওয়া দরকার, বন্ধ করে দেব, কিন্তু আমরা আশা করছি যে এই পুরো টিকাদান কর্মসূচিটি ব্যাপক হারে ঘটলে তারপরে হয়তো সেই প্রয়োজনটা হবে না।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, 12 জানুয়ারির মধ্যে যারা এক ডোজ টিকা দিয়েছে তারা ক্লাসে আসবে, বাকিরা অনলাইনে ক্লাস করবে আর অ্যাসাইনমেন্ট জমা দেবে। তাছাড়া করোনা ভাইরাসের টিকা দেবার ক্ষেত্রে শিক্ষার্থীদের আর নিবন্ধন করতে হবে না, শিক্ষার্থীরা তাদের নিজেদের পরিচয় দিতে পারলেই এখন থেকে টিকা গ্রহণ করতে পারবে। শিক্ষামন্ত্রী আরো জানান, 2022 সালের SSC ও HSC পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে, তবে সব বিষয়ে সংক্ষিপ্ত আকারে হবে কিনা সেটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক সপ্তাহের ব্যবধানে দেশে শনাক্ত রোগীর হার বেড়েছে 115% বেশি আর মৃত্যুর হার বেড়েছে 15%। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর বলেছেন, প্রতিদিন রোগী লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বাড়ছে শনাক্তের হার, সংক্রমণ ও শনাক্তের হার উভয়ই বাড়ছে। এদিকে বাংলাদেশে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে, এ নিয়ে সোমবার পর্যন্ত অমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। এ পর্যন্ত যারা অমিক্রনে শনাক্ত হয়েছেন তারা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় অমিক্রনের ক্লাস্টার ট্রান্সমিশন হয়েছে, এখনও সারা দেশে ছড়ায়নি। ডাক্তার ASM আলমগীর, আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এর মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। বরাবরের মতোই একটি বাণী শুনিয়ে আসর শুরু করতে চাই। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, ক্ষুধার্ত না হওয়া পর্যন্ত খেতে বসো না, ক্ষুধা থাকা অবস্থায় খাওয়া বন্ধ করো না, খাবার ভালো করে চিপিয়ে খাও এবং ঘুমাতে যাওয়ার আগে শৌচাগারে যাও। তুমি যদি এগুলো মেনে চলো তাহলে চিকিৎসা থেকে অমুখাপেক্ষী হবে।
আমরা সবাই এই 4টি স্বভাবকে অভ্যাসে পরিণত করার চেষ্টা করব। এই আহ্বান জানিয়ে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। বাংলাদেশের কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ পলাশ মিয়া পাঠিয়েছেন আসরের প্রথম মেইলটি। প্রীতি ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে 20 ডিসেম্বর প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, দর্পণ, কথাবার্তা এবং গল্প ও প্রবাদের গল্প খুবই ভালো লেগেছে। বিশেষত বিশ্ব সংবাদ আমাদের প্রাত্যহিক জীবনের অনেক কাজে লাগে। একটি বিষয়ের বিশদ আলোচনা, বিষয়ের গভীরে প্রবেশ করা, এসব কারণে বিশ্ব সংবাদ আমার অতি প্রিয়। এমন সুন্দর, তথ্যবহুল ও যৌক্তিক একটি বিশ্লেষণমূলক অনুষ্ঠান আমাদেরকে উপহার দেয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।
বিশ্ব সংবাদ সহ আমাদের প্রাত্যহিক ও সাপ্তাহিক পরিবেশনা আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। তো মোহাম্মদ পলাশ মিয়া, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের পর এবার ভারতের চিঠি। এটি এসেছে আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে, আর পাঠিয়েছেন আব্দুস সালাম সিদ্দিক। তিনি লিখেছেন, গত 17 ডিসেম্বর তারিখে রেডিও তেহরান থেকে প্রচারিত সর্বকালের সেরা মহামানবী হজরত ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহার শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করলাম। ওই মহিয়সী নারী নবীনন্দিনী হজরত ফাতেমার বিষয়ে অনেক অজানা তথ্য জানতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। সেই সাথে পরের দিন ইরান ভ্রমণ শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আরেক সুফি সাধক বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহের জীবনের অনেক কিছু জানতে পারলাম। বেশ ভালো লাগলো অনুষ্ঠানটি। একই দিন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানটিও বেশ ভালো লেগেছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।
আমাদের একটি বিশেষ এবং দুটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোই আব্দুস সালাম সিদ্দিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের সাতক্ষীরা জেলার ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাবের সভাপতি গাজী মমিনউদ্দিন পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, 20 ডিসেম্বর রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনলাম। সূরা বাকারা 284 এবং 285 নম্বর আয়াতের তেলাওয়াতের পর বিশ্ব সংবাদে গুরুত্বপূর্ণ খবর পরিবেশন করা হয়। বাংলাদেশ ভারতের পাশাপাশি ফিলিস্তিনের খবর স্থান পেয়েছে দেখে ভালো লাগলো। বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাত অনুষ্ঠানে ওয়াইসি সম্মেলনে আফগানিস্তান বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ শুরুর প্রতিবেদনটি ভালো লেগেছে বলে এ শ্রোতা বন্ধু চিঠিতে উল্লেখ করেছেন।
বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাত অনুষ্ঠান মনোযোগ দিয়ে শোনার পর চিঠি লিখে মতামত জানানোই গাজী মমিনউদ্দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে মনীষা রায় পাঠিয়েছেন দুটি মেইল। প্রথমটিতে তিনি লিখেছেন, 17 ডিসেম্বর প্রচারিত আলাপন অনুষ্ঠানে মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেছেন, নারী ও কন্যা শিশুর ধর্ষণ প্রতিরোধে সমাজে নৈতিকতার শিক্ষার খুবই প্রয়োজন আছে। আমাদের সমাজে নৈতিকতার শিক্ষা থাকলে নারী ও শিশু কন্যা ধর্ষণের ঘটনা কখনো ঘটবে না। সমাজে নারীর ক্ষমতায়ন দরকার, তাহলে নারী তার সঠিক সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। মানবাধিকার কর্মী নূর খান লিটনের কথাগুলো ভালো লেগেছে বলে মনীষা রায় চিঠিতে উল্লেখ করেছেন।
অন্য মেইলে এই শ্রোতাবন একটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন, শীতকালে ইরানে খেজুর গাছে কি খেজুর রস পাওয়া যায়, আর খেজুর রস থেকে কি গুড় তৈরি করা হয়?
খেজুর উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানীয় একটি দেশ ইরান, তবে এদেশের খেজুরের গাছ থেকে রস পাওয়া যায় না, সে কারণে গুড়ও তৈরি হয় না। তবে এদেশে খেজুর থেকে এক প্রকার রস তৈরি হয় যা দেখতে মধুর মতো, খেতেও সুস্বাদু ও পুষ্টিকর।
বোন মনীষা রায়, আপনার প্রশ্নের উত্তর দেয়া হলো, আশা করি কৌতূহল মিটেছে। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা গত এক বছরে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা ও শ্রোতা বান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়ন এবং আগামী বছরের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ জানব IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজের কাছ থেকে।
আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদের মাধ্যমে রেডিও তেহরানের অগণিত শ্রোতা এবং বাংলাদেশে গড়ে ওঠা রেডিও তেহরান সংশ্লিষ্ট আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাবগুলোকে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে খ্রিস্টীয় নববর্ষ 2022-এর শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি রেডিও তেহরানের পরিচালক মহোদয়, এই বেতারের সকল কলা কুশলী সংবাদদাতা এবং সংশ্লিষ্ট সবাইকে। আমি মনে করি 2021 সালের মানদণ্ড বিচারে রেডিও তেহরান অভাবনীয় সাফল্য অর্জন করেছে। শ্রোতাদের আকৃষ্ট করতে ইরানের এই বেতারটি নানা আকর্ষণীয় কার্যক্রম ও প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে মাসিক ও বার্ষিক শ্রোতা নির্বাচন, মাসিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার, মাসিক শেয়ারার পুরস্কার, রেডিও তেহরান সহযোগী পুরস্কার ইত্যাদি। আপনারা সকলেই অবগত আছেন, রেডিও তেহরানের পাশাপাশি শ্রোতাদের আকৃষ্ট করতে প্রথমবারের মতো বিশেষ কুইজ প্রতিযোগিতা ঘোষণা করেছে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ। এছাড়া রেডিও তেহরানের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ প্রবন্ধ প্রতিযোগিতা শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছিল। বিশেষ করে করোনাকালে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ ও দরিদ্রদের মধ্যে ঈদ উপহার এবং নগদ টাকা বিতরণ করেছে। উল্লেখ্য, 2021 সালের 8ই জানুয়ারি ঢাকায় আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ আত্মপ্রকাশ অনুষ্ঠানটি শ্রোতাদের প্রশংসা পেয়েছে। রেডিও তেহরানের প্রিয়জন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জেলা শহর ও গ্রামাঞ্চলের শ্রোতা বন্ধুদের সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে। আলাপন অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিশ্লেষকদের সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে। স্বাস্থ্যগত অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকদের এবং শিশু কিশোরদের জনপ্রিয় অনুষ্ঠান নগ্নরতে ছোট্ট বন্ধুদের সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে, যা রেডিও তেহরানের মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। আমি বলতে পারি, সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে রেডিও তেহরান কারো রক্তচক্ষুকে ভয় পায় না। দৈনিক তরতাজা খবরের চমৎকার মাধ্যম রেডিও তেহরান। নিরপেক্ষ সংবাদ প্রচারে এ ব্যাপারে জুড়ে নেই। বিশেষ করে বলতে চাই, রেডিও তেহরান সংবাদ ও অনুষ্ঠানমালা প্রথম প্রজন্মের মানুষের মাঝে প্রচারের জন্য শর্টওয়েভের সমানমান উন্নত করা জরুরি। তেমনি এফএমের সম্প্রচারের ব্যবস্থা করা যেতে পারে, সেই সাথে একটি মানসম্মত মোবাইল অ্যাপস তৈরি করা দরকার। তাহলে অন্য কোনো আন্তর্জাতিক বেতার রেডিও তেহরানকে টপকাতে পারবে না বলে আমার বিশ্বাস।
2021 সালে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা শ্রোতাবান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়নের পাশাপাশি আগামী বছরের অনুষ্ঠানের জন্য পরামর্শ দেওয়ায় যুবরাজ চৌধুরী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তালতলা থেকে ডাক্তার মাসুমা খান পাঠিয়েছেন এবারের মেইলটি। আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাবার পর তিনি অনুষ্ঠানের সকল কলাকুশলীকে শীতের পিঠা খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন।
শীতের পিঠা খাওয়ার দাওয়াত পেয়ে আমার তো এখনই বাংলাদেশে যেতে ইচ্ছে করছে। এই লোভনীয় দাওয়াতটির জন্য ডক্টর মাসুমা খানকে ধন্যবাদ জানাচ্ছি। তো আশরাফ ভাই, এ শ্রোতাবন আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু লিখেছেন কি?
না, অনুষ্ঠান সম্পর্কে তেমন কিছু লিখেননি, কেবল দীর্ঘদিন পর অনুষ্ঠান শোনার অনুভূতি প্রকাশ করেছেন তিনি। আমি বরং তার চিঠি থেকেই পড়ে শোনাচ্ছি। বোন মাসুমা খান লিখেছেন, আমি আপনাদের অনেক পুরনো বন্ধু, অনেক নতুন বন্ধুর ভিড়ে আমার প্রিয় অনুষ্ঠান থেকে নামটি মুছে গেছে, এটাই স্বাভাবিক। তবে অনলাইনে অনুষ্ঠান শুনতে পেরে ভীষণভাবে আনন্দিত হয়েছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি।
অনলাইনে অনুষ্ঠান শোনার পর অনুভূতি প্রকাশ এবং শীতের পিঠার আমন্ত্রণ দেওয়ার জন্য ডক্টর মাসুমা খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত চিঠি লিখবেন। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মহেন্দ্রনগর থেকে ভাস্কর পাল পাঠিয়েছেন এই চিঠিটি। তিনি লিখেছেন, গত 19 নভেম্বর সান্ধ্য অধিবেশনে আলাপন অনুষ্ঠানে বাংলাদেশের সদ্য প্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মৃতিচারণ শুনে ভীষণভাবে সমৃদ্ধ হয়েছে। এই অনুষ্ঠানে সঞ্চালক গাজী আব্দুর রশিদ সাক্ষাৎকার গ্রহণ করেন বাংলা একাডেমির মহাপরিচালক জনাব মোহাম্মদ নুরুল হুদার। আলাপচারিতায় আজিজুল হকের বিভিন্ন সাহিত্যকর্ম ও সমাজে তার সাহিত্যের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শুধু সাহিত্য নয়, তার অসাম্প্রদায়িক ও সাম্যবাদী দর্শন বাঙালি সমাজে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাও উঠে আসে নুরুল হুদার বক্তব্যে। আজিজুল হকের মতো প্রবাদ প্রতিম লেখকের জীবন ও কর্ম বিষয়ে জানার সুযোগ করে দেওয়ার জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন সম্পর্কে মতামত জানানোই ভাস্কর পাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। আসুরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সাদির চর থেকে। আর পাঠিয়েছেন মোহাম্মদ সাগর মিয়া। তিনি লিখেছেন, খবরের সঙ্গে ২৪ ঘন্টা স্লোগান দিয়ে নিয়মিত বস্তুনিষ্ঠ ও তরতাজা খবর পরিবেশন করে যাচ্ছে আন্তর্জাতিক বেতার কেন্দ্র রেডিও তেহরান। এখানে আরও আছে আদর্শ মানুষ গড়ার কৌশল সম্পর্কে জানার উপায়, আর বিনোদনের জন্য রয়েছে রংধনু আসর। বিনোদন ছাড়াও গল্প ও উপদেশের মাধ্যমে রংধনু আসরে মানুষকে সঠিক শিক্ষা দেওয়া হয়ে থাকে। অন্যদিকে ইসলাম সম্পর্কে জানতে রয়েছে স্মাউল হোসনা। ইরান ইরাক যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারছি একটি ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে, আর ইরানের দর্শনীয় স্থানগুলো সম্পর্কেও জানার সুযোগ রয়েছে ইরান ভ্রমণ অনুষ্ঠানের মাধ্যমে।
আমাদের কয়েকটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য সাগর মিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে শেষ চিঠিটিও এসেছে কিশোরগঞ্জ থেকে, আর পাঠিয়েছেন গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদুদ হোসেন। তিনি লিখেছেন, ১৭ ডিসেম্বর শুক্রবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, হজরত ফাতিমা সাল্লামুল্লাহি আলাইহার শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা, কথাবার্তা ও সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। ওইদিন প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই খুব ভালো লেগেছে, তন্মধ্যে আলাপন বিশেষভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করেছে। সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনের উপস্থাপনায় ছিলেন গাজী আব্দুর রশিদ। এতে নারী ও কন্যা শিশুর শ্লীলতাহানি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী নূর খান লিটন। তার প্রাঞ্জল আলোচনা আমাদেরকে বিষয়টি বুঝতে সহায়তা করেছে।
আলাপন অনুষ্ঠান সম্পর্কে আপনার ভালো লাগার অনুভূতি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে আরও কিছু চিঠি রয়েছে যেগুলোতে অনুষ্ঠান সম্পর্কে মতামতের পাশাপাশি শ্রবণমান রিপোর্ট আছে। যারা এগুলো পাঠিয়েছেন আমি তাদের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। কিশোরগঞ্জের জয় বাংলা বাজার থেকে মোহাম্মদ রমজান আলী রবিন, রংপুরের পীরগাছা থেকে লিখেছেন এটিএম আতাউর রহমান রঞ্জু, হামিম হোসেন মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা থেকে, একই জেলার বহরমপুর থানার মিতালি লিসেনার্স ক্লাব থেকে শিবেন্দু পাল, এবং বর্ধমান জেলার পূর্বস্থলী থেকে লিখেছেন মোহাম্মদ হাফিজুর রহমান।
চিঠি ও মতামতের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি লোকসঙ্গীত, গেছেন বাংলাদেশের বাউল গানের জনপ্রিয় শিল্পী সফি মণ্ডল।
আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
সাজিলাম সাফিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, হে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা।
আয়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে আমার নবী জিরো উম্মত দোজখী হবে না নবী জিরো উম্মত দোজখী হবে না হে ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে শ্রোতা বন্ধুরা এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা 10 জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি প্রথমে বাংলাদেশের শিরোনাম ম্যারাথনে যানজট নাকাল রাজধানীবাসী ইত্তেফাকের শিরোনাম প্রথম আলো লিখেছে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি বাড়তি মজুরি খেয়ে ফেলছে দেশ ছাড়তেও বিড়ম্বনা প্রবাসীদের সরজমিন বিমানবন্দর মানব জমিনের শিরোনাম কালের কণ্ঠ লিখেছে সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না বললেন শিক্ষামন্ত্রী যুগান্তর ভারতের শিরোনাম কার নির্দেশে এলেন না শুভেন্দু কাণ্ডে ডিজি এবং মুখ্য সচিবকে প্রশ্ন রাজ্যপালের আনন্দবাজার পত্রিকা জাতপাতের বিভাজন নাকি সরকার বিরোধী ক্ষোভ উত্তরপ্রদেশ ভোটে প্রভাব ফেলবে কোন অঙ্ক দৈনিক সংবাদ প্রতিদিন মোদীর নিরাপত্তায় গাফিলতি সমস্ত তদন্ত স্থগিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ল শীর্ষ আদালত আজকালের শিরোনাম
শ্রোতাবন্ধুরা এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি অর্থনীতির খবরে দৈনিক প্রথম আলো লিখেছে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি বাড়তি মজুরি খেয়ে ফেলছে মুদ্রাস্ফীতি খবরটিতে লেখা হয়েছে করোনার কারণে সংকটে থাকা ব্যবসা বাণিজ্য সহ পুরো অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করার এই প্রক্রিয়ায় মজুরিও বাড়ে কিন্তু সেই বাড়তি মজুরির টাকা খেয়ে ফেলছে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এখন জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধি ও মূল্যস্ফীতির হার প্রায় সমান হয়ে গেছে সাধারণত মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির কিছুটা বেশি থাকে কিন্তু 2 মাস ধরে সেই চিরায়ত প্রবণতায় টান পড়েছে
দেশে ওমিক্রন শনাক্ত বেড়ে 30 প্রথম আলো সহ বিভিন্ন দৈনিকে প্রকাশিত এ খবরে লেখা হয়েছে বাংলাদেশে করোনা রোগীর নমুনার জিন বিশ্লেষণে ওমিক্রনে সংক্রমিত এই রোগী শনাক্ত হয়েছে 3 দিনের ব্যবধানে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 গত 10 ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয় করোনার সংক্রমণ এখন আবারও ঊর্ধ্বমুখী দেশে করোনায় মৃত্যু নতুন রোগী ও নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার সবই বাড়ছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1 সপ্তাহের ব্যবধানে দেশে নতুন রোগী বেড়েছে 115%। একই সময়ে
করোনায় মৃত্যু বেড়েছে 15%। সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণার প্রতিষ্ঠান বলছে সংক্রমণ আরও বাড়বে। আর যুগান্তরের খবরে লেখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। শিক্ষামন্ত্রী বলেন এখন শিক্ষার্থীদের বড় একটা অংশ টিকা নিয়েছে, ফলে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করব না।
দৈনিক ইত্তেফাকে পরিবেশিত এক খবরে লেখা হয়েছে ম্যারাথনে যানজট নাকাল রাজধানীবাসী। বিস্তারিত খবরে বলা হয়েছে রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী যানজট, তবে আজ যানজটের মাত্রা অন্য দিনের তুলনায় সীমা ছাড়িয়ে গেছে। জানা গেছে হাতিরঝিলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2022 আয়োজন করায় যানজটের মাত্রা বেড়েছে। ম্যারাথনের কারণে শুধু হাতিরঝিল বা তার আশপাশেই নয়, গোটা শহর জুড়ে বইছে সীমাহীন যানজট। যানজট নিয়ে মানুষ খুব ত্যক্ত বিরক্ত, নানা ধরনের ক্ষোভ প্রকাশের কথা তুলে ধরা হয়েছে খবরটিতে।
সরজমিন বিমানবন্দর দেশ ছাড়তে বিড়ম্বনা প্রবাসীদের মানবজমিনের এ প্রতিবেদনে লেখা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহুমুখী সংকটে পড়তে হচ্ছে প্রবাসীদের। দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে অসহায় অবস্থা তাদের। রাতে ফ্লাইট বন্ধ হওয়ার কারণে সারাদিন ফ্লাইট জট, নিম্নমানের খাবার, নিরাপত্তা রক্ষীদের দ্বারা স্বজনদের হয়রানি, পিসিআর ল্যাবে ও ইমিগ্রেশনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদেশ যাত্রীদের। সাম্প্রতিক সময়ে যে বিষয়টি আলোচনায় এসেছে তা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই ও কাতারে যাওয়া প্রবাসীরা পেটের পীড়াসহ নানামুখী শারীরিক সমস্যায় ভুগছেন। বিমানবন্দরে এসে নিম্নমানের খাবার খেয়ে তারা এ সমস্যায় পড়ছেন। এতে দেশের শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। জাতপাতের বিভাজন নাকি সরকার বিরোধী ক্ষোভ, উত্তরপ্রদেশ ভোটে প্রভাব ফেলবে কোন অঙ্ক, এই শিরোনামের খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে, তবে বাকি চারটি রাজ্যের থেকে সবচেয়ে বেশি নজর রয়েছে উত্তরপ্রদেশের ভোটে। গোবলায় রাজনীতিতে দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের ভোট কার্যত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যার প্রভাব থাকে জাতীয় রাজনীতির আঙিনাতেও। বলা হয়ে থাকে উত্তরপ্রদেশ চার, কেন্দ্রের মসনদও তার। উত্তরপ্রদেশের নির্বাচন ভর করে কয়েকটি ফ্যাক্টরের উপর, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে জাতিভিত্তিক ভোট ইস্যু।
এ প্রতিবেদনে আরও লেখা হয়েছে এছাড়াও সাম্প্রতিককালে কৃষক অসন্তোষ, যোগীগড়ের ভোটে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে, সেক্ষেত্রে কৃষি আইন ফ্যাক্টর প্রভাব ফেলতে পারে পশ্চিম উত্তরপ্রদেশে। আবার উত্তরপ্রদেশের পূর্বাংশে মোদী ও যোগী ফ্যাক্টর বড় হয়ে দাঁড়াতে পারে। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের মসনদ দখলের স্বপ্ন কতটা পূরণ হবে তা ঠিক করে দিতে পারে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড এলাকা। এছাড়াও সার্বিকভাবে উত্তরপ্রদেশের বুকে ধর্মীয় রূপরেখার ইস্যু ভোটে যে বড় প্রভাব ফেলতে পারে তা বলাই বাহুল্য।
মোদীর নিরাপত্তায় গাফিলতি, সমস্ত তদন্ত স্থগিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ল শীর্ষ আদালত। দৈনিক আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গাফিলতির ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ল সুপ্রিম কোর্ট। ওই কমিটির শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্টেরই একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এ অবস্থায় পাঞ্জাব সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তদন্ত স্থগিত করার নির্দেশ দিল শীর্ষ আদালত। পাঞ্জাব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গাফিলতি হয়েছে এই অভিযোগে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। ওই মামলার প্রথম দিনের শুনানিতে শীর্ষ আদালতকে কেন্দ্র জানিয়েছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তার গলদ বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এর ফলে আন্তর্জাতিক মহলে লজ্জার মুখে পড়তে হতে পারে ভারতকে। পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার গাফিলতিতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
উদ্বেগ বাড়াচ্ছে দেশের কোভিড পরিস্থিতি, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে বিধিনিষেধ সত্ত্বেও দ্রুত বাড়ছে সংক্রমণ, পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব। এদিকে করোনাকালে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার বিষয়টি আজ থেকে চালু হয়েছে। অন্যদিকে করোনায় প্রশ্নের মুখে বাজেট অধিবেশনের ভবিষ্যৎ। করোনায় আক্রান্ত হয়েছে সংসদের 400 বেশি কর্মী। উদ্বেগের ছায়া পড়েছে রাজনৈতিক মহলে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও কয়েকটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সব পক্ষ দৃঢ় সংকল্প দেখালে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি সম্ভব বলে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হত্যা বন্ধে সীমান্ত এলাকায় বাসিন্দাদের জন্য পাসপোর্ট ভিসার স্থলে স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালু করতে ভারতকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ভারতের পাঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে জরিফ, কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে থাকবে বলে পূর্বাভাস। নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে আফগানিস্তানের তালেবান সরকার। অন্তত 2500 ব্যক্তি আটক অথবা বরখাস্ত। এবারে আরও কিছু খবর। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো তার ইউরোপ ও আন্তর্জাতিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে মস্কোকে উপেক্ষা করতে পারে না। তিনি রোববার রাজধানী মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। রিয়াবকভ বলেন, রাশিয়ার পক্ষ থেকে পাশ্চাত্যের কাছে নিরাপত্তার যে গ্যারান্টি চাওয়া হয়েছে তা দিতে ব্যর্থ হলে মস্কো নিজেকে নিরাপদে রাখার জন্য ভিন্ন পন্থা বেছে নিতে বাধ্য হবে। আমেরিকার পক্ষ থেকে দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্কের দিক দিয়ে ঘনিষ্ঠ হয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসে। রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.